এর আগে তোমরা নিশ্চয়ই শুনে এসেছো সুজন দাশগুপ্তর কলমে একেনবাবু সিরিজের কাহিনী ম্যানহ্যাটনে মিস্ট্রি মার্ডারের প্রথম পর্ব। এখন তোমাদের জন্য থাকছে এই গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্পটা আমরা নিয়েছি দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত একেনবাবু সমগ্র ৬ এই বইটি থেকে। বইটা সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, চেকআউট করতে ভুলো না। আজ একেনবাবুর চরিত্রে আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত অভিনেতা শ্রী সুমিত সমাদ্দার। তাহলে আর দেরি না করে শুরু করা যাক সুজন দাশগুপ্তর কলমে একেনবাবু সিরিজের কাহিনী ম্যানহ্যাটনে মিস্ট্রি মার্ডারের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। দিলীপ কাপাড়িয়া আমাদের নামিয়ে দিলেন বাড়ি থেকে মাত্র দু ব্লক দূরে ওয়াশিংটন পার্কে। আমি বললাম ওখানে নামাতে। বাড়ির সামনে নামাতে হলে ওয়ানওয়ের জন্য ওকে অনেকটা ঘুরতে হতো। রাস্তায় নেমে হাঁটতে হাঁটতে একেনবাবু হঠাৎ বলে উঠলেন,
বুঝলেন স্যার, একজনকে ভালোবাসলে তার জন্য অনেক কিছু করা যায়।
মানে কি বলতে চাইছেন?
এই অরুণ শেঠের কথা ভাবছি।
ও, তা কি ভাবছেন?
মানে স্যার, ভাই বোনের মধ্যে ভালোবাসা নিয়ে আর কি।
হোয়াট, অবৈধ প্রেম?
এই না স্যার, ছিছি।
তাহলে
ভাবছিলাম উনি হয়তো সুজাতা দেবীকে সেদিন বোঝাবার চেষ্টা করছিলেন পুলিশ নিয়ে ওর চিন্তিত হবার কোনো কারণ নেই, সন্দেহের সব তীর এখন ওর দিকে। কিন্তু জানেন স্যার, তার তো কোনো দরকারই ছিল না।
তার মানে আপনি বলতে চান যে অরুণ খুনটা করেনি?
তা তো বলিনি স্যার।
বাড়িতে যখন প্রায় এসে গেছি তখন কথাটা ক্লিয়ার হল। ঠিক ঢোকার মুখে ক্যাপ্টেন স্টুয়ার্টের সঙ্গে দেখা। একেনবাবুকে বললেন,
তোমাকে ফোন করতাম কিন্তু যখন এই পথ দিয়ে যাচ্ছি ভাবলাম খবরটা দিয়ে যাই। ইউ আর রাইট একেন্দ্রা, ইউ আর রাইট অ্যাবাউট অরুণ সেঠ।
তার মানে হি হ্যাড অ্যান অ্যালিবাই?
ইয়েস, অ্যান্ড মাইট বি আ গুড ওয়ান। যখন ওকে বললাম সুজাতা শায়ের একটা অ্যালিবাই আছে, সুজাতাকে এরা করছি না, ওর মুখ চোখ একেবারে উজ্জ্বল হয়ে গেল। তখন জেরা না করতেও নিজের থেকেই অনেক কিছু বলে ফেলল। যাই হোক, ব্যাপারটা হল অরুণ প্রায় ডক্টর আনন্দ শর্মা নামে এক ইন্ডিয়ান ডাক্তারের বাড়ি যেত লাঞ্চ করতে। নট এভরিডে, কিন্তু ইট ওয়াজ অলমোস্ট আ রুটিন। এই ডক্টর শর্মার বাড়ি অরুণ সেঠের অফিস থেকে মাত্র ৬ ব্লক দূরে, সুতরাং হেঁটেই যাওয়া যায়। সেদিনও ও বেরিয়েছিল লাঞ্চে যেতে, কিন্তু রাস্তায় বেরিয়ে একটা ব্লক পেরোতে না পেরোতেই চোখে পড়ল ডক্টর শর্মার গাড়ি রাস্তায় পার্ক করা। ওটা নো পার্কিং এরিয়া। একটু অবাকই হল, হয়তো ওর কোনো এমার্জেন্সি কল এসেছে ভেবে অরুণ একটা গ্রিক রেস্টুরেন্টে লাঞ্চ করে ফিরে যায়। যদি ডক্টর শর্মার বাড়িতে লাঞ্চ করত তাহলে এতদিন তোকে আমাদের আটকে রাখার কোনো প্রয়োজনই হতো না, চট করেই অ্যালিবাইটা বেরিয়ে পড়ত।
একেনবাবু দেখলাম ভুরুটুরু কুঁচকে কি জানি ভাবছেন।
কিন্তু ডক্টর শর্মা তো বাড়িতে ছিলেন না।
তা ঠিক।
আপনি স্যার গ্রিক রেস্টুরেন্টটা চেক করেছেন তো?
ইয়েস, লাকিলি একাধিকবার অরুণ ওখানে খেয়েছে, একজন ওয়েটার কনফার্ম করেছে।
আর আমার ইনফরমেশনটা স্যার?
সেটাও আজকালের মধ্যেই এসে যাবে।
কি ইনফরমেশন? একেনবাবু আর ক্যাপ্টেন দেখি দুজনে দুজনের মুখের দিকে তাকালেন।
ওটা স্যার কিছু না, ওই অন্য ব্যাপার আর কি।
ক্যাপ্টেন স্টুয়ার্ট চলে যেতেই আমি একেনবাবুকে বললাম, কি ব্যাপার বলুন তো, জিনিসটা কি আরো পাজলিং হয়ে যাচ্ছে না?
ওয়াশিংটন ডিসি এখান থেকে যেতে কতক্ষণ লাগে স্যার?
সেটা নির্ভর করছে আপনি কিভাবে যাবেন তার উপর।
হ্যাঁ, তাও তো বটে। আচ্ছা ধরুন স্যার, যদি গাড়ি করে যাই
তাহলে 3.5 ঘন্টার মতো লাগবে।
আর প্লেনে?
প্লেন আকাশে উঠবার পর মিনিট ৩৫, কিন্তু তার সঙ্গে যোগ করুন এয়ারপোর্টে যাওয়ার টাইম আর প্লেনের জন্য রিপোর্টিং টাইম। তার সঙ্গে আরো যোগ করতে হবে টেক অফ আর ল্যান্ডিং এ যতক্ষণ সময় লাগবে।
বুঝেছি স্যার, ভারী গোলমেলে হিসেব।
বাড়িতে ঢুকে আসছি বলে একেনবাবু নিজের ঘরে গিয়ে কাকে জানি ফোন করতে গেলেন। আর কিচেনে প্রমথ তেড়ে রান্না করছে।
কিরে, তোদের সাসপেক্ট কে? ৫ কোটি দে।
মানে?
একেনবাবুকে ভাঙিয়ে গোয়েন্দা কাহিনী লেখার চেষ্টা করছিস অথচ ৫ কোটি দেন নাম শুনিসনি? বাংলা সাহিত্যের একেবারে আদি যুগের গোয়েন্দা কাহিনীগুলো তো ওর হাত থেকেই বেরিয়েছে। ওসব থাক, সাসপেক্ট কে বল।
একেনবাবু কি উত্তর দেবেন আমি জানি না, আমার মতে বাটলার, মানে এক্ষেত্রে রাধুনি বেটাই দোষী।
আর ফাজলামি নয়, একেনবাবুকে একটা পাকা খবর দিই, মার্ডারের সময় দিলীপ কাপাডিয়া কিন্তু ম্যানহাটনই ছিলেন।
এটা কি করে জানলি?
খবর রাখতে হয় বন্ধু, খবর রাখতে হয়।
আসলে ব্যাপারটা খুবই সিম্পল। প্রমথ অচ্যুতের সঙ্গে আড্ডা দিতে গিয়েছিল সোমবার, অর্থাৎ পল্লব শাহের মৃত্যুর ঠিক দুদিন আগে। অচ্যুত আমাদের কয়েক বছরের জুনিয়র, কিছুদিন হল ম্যানহাটনে ছোটখাটো ট্র্যাভেল এজেন্সি খুলেছে, ক্লায়েন্টরা সবই ভারতীয়। কোনো এক প্রসঙ্গে যখন দিলীপ কাপাডিয়ার সঙ্গে কথা হচ্ছিল, অচ্যুত বলেছে যে খানিক আগেই নাকি ও দিলীপ কাপাডিয়ার জন্য ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্কে আসার প্রিপেড টিকিটের বন্দোবস্ত করে দিয়েছে। তোর ইনফরমেশনটা হয়তো ঠিক, তবে কনক্লুশনটা নয়।
তার মানে?
মানে হল দিলীপ কাপাডিয়া বুধবার ওয়াশিংটন ডিসিতে ছিলেন, আজ দুপুরেই ওর সঙ্গে দেখা হলো আমাদের, তাই জানতে পারলাম।
তাহলে হয়তো মঙ্গলবার উনি আবার ব্যাক করেছিলেন। এখন মনে হচ্ছে শুধু প্রিপেড টিকিটের কথা বলেছিলেন, ওয়ান ওয়ে না রিটার্ন সেটা খেয়াল করিনি। ঠিকই বলেছিস, শুটিং এর কাজে নিশ্চয়ই ওকে ওরকম শর্ট ট্রিপ নিতে হচ্ছে। আগের শনিবারও তো ওর সঙ্গে আমাদের দেখা হলো, বললেন ওয়াশিংটন ডিসি থেকে ফিরছেন। তার মানে রোববারও উনি ডিসিতে গিয়েছিলেন।
ফিল্ম মেকারদের ব্যাপার স্যাপারই আলাদা। যাই হোক, আর কিছু জানলি এর মধ্যে?
বিশেষ কিছুই নয়। তুই সেদিন কলেজে ছিলি, একেনবাবুকে দিলীপ কাপাডিয়া বললেন যে ডকুমেন্টারির জন্য রিসার্চ করতে গিয়ে বল্লভ শাহ সম্পর্কে উনি একটা ইন্টারেস্টিং তথ্য আবিষ্কার করেছেন।
কোন তথ্য?
দিলীপ কাপাডিয়া নাকি জানার চেষ্টা করছিলেন বল্লভ শাহ ওর ওই ফার্স্ট ফুডের ব্যবসা অল্প সময়ের মধ্যে এত বিশাল করে ফেললেন কিভাবে। খুব সহজে নাকি ব্যাপারটা ঘটেনি, দুবার দেউলিয়া হয়ে গেছিল ওর কোম্পানি। তবে বল্লভ শাহ খুবই চালু ব্যবসায়ী, দুটো কোম্পানি ছিল লিমিটেড লায়াবিলিটি কর্পোরেশন, অর্থাৎ কোম্পানি ডকে উঠলেও মার খেয়েছিল ইনভেস্টররা, যাদের বেশিরভাগই ছিল দেশি ভাই, মানে ব্যবসায়ী, ডাক্তার, উকিল, অর্থাৎ বড়লোক ভারতীয়রা। তাদের পুরো ইনভেস্টমেন্ট জলে গিয়েছিল। নতুন করে যখন বিজনেস শুরু করলেন, ওর ব্যাংক্রপসি রেকর্ড দেখে নাকি ব্যাংক প্রথমে ধারই দিতে যায়নি, নিজের অ্যাসেট আর স্ত্রীর ইন্স্যুরেন্স থেকে পাওয়া টাকা দিয়ে ব্যবসার মূলধন জোগাড় করেছিলেন। পরে ব্যবসা মোটামুটি দাঁড়িয়ে গেলে ব্যাংক আবার ধার দিতে শুরু করে। অর্থাৎ একদিক থেকে রাজারানী শুরু হয়েছিল একটা কমিউনিটি বেসড ভেঞ্চার হিসাবে, কিন্তু কমিউনিটিকে ফাঁকি দিয়ে। তাই ইন্ডিয়ান কমিউনিটির টাকাওয়ালারা অনেকেই ওর শত্রু বলা চলে।
এইবার বুঝতে পারছি যে অবিনাশ কেন সেদিন পার্টিতে ওরকম একটা হিন্ট দিয়েছিল।
শোন, এটাই শেষ নয়। ডক্টর আনন্দ শর্মা, যিনি কাপাডিয়ার ফিল্ম কোম্পানির সব থেকে বড় অংশীদার, তিনি হঠাৎই বল্লভ শাহের সঙ্গে কম্পিটিশন করে ইন্ডিয়ান ফার্স্ট ফুড চেইন খোলার একটা তোড়জোড় করছেন। সোজাসুজি না বললেও দিলীপ কাপাডিয়াকে একটা হিন্ট দিয়েছেন যে রেস্টুরেন্ট বিজনেসে ওকে নামতেই হবে ওর পরলোকগতা স্ত্রীর কথা ভেবে। কোন রহস্য নিশ্চয়ই আছে। মৃত্যু ভয় নয়, ডক্টর শর্মা এই ডকুমেন্টারির কো প্রডিউসার জানার পর থেকেই বল্লভ শাহ ডকুমেন্টারিতে অংশ নিতে চাইছিলেন না।
তা কেন?
বুঝতে পারছিস না, কমিউনিটি বন্ধু বান্ধবদের এভাবে ফাঁকি দেবার কাহিনীগুলো যদি নতুন করে টিভিতে বেরিয়ে যায়, সেই ভয় থেকে।
পরদিন বিকেলে আবার ক্যাপ্টেন স্টুয়ার্ট বাড়িতে এলেন। চেহারাটা যদিও পরিশ্রান্ত, কিন্তু মনে হলো বেশ মুডেই রয়েছেন।
একটু চা চলবে নাকি স্যার?
ওহো ইয়েস, দেয়ার ইজ নাথিং বেটার দ্যান আ কাপ অফ ইন্ডিয়ান টি।
প্রমথর ফাজলামির হাত থেকে আজকাল ক্যাপ্টেন স্টুয়ার্টও রেহাই পান না। আমাকে কাঁচা বাংলায় বলল,
মোলো যা, তোদের চা খাওয়া তো গরম জলে আড়াই সেকেন্ড টি ব্যাগ ডুবিয়ে, ইন্ডিয়ান টির মর্ম তোরা কি বুঝিস?
ক্যাপ্টেন বাংলা না বুঝলেও ওর সম্পর্কেই যে কথা বলা হচ্ছে সেটা ধরতে পারলেন।
ইয়েস প্রমথর,
ইয়ে মানে আপনার চায়ের টেস্ট খুব ভালো, সেটাই বাপিকে বলছিলাম।
দ্যাটস সো নাইস অফ ইউ, থ্যাঙ্কস।
একেনবাবু কেটলিতে জল চাপিয়ে এসে বললেন,
ক্যাপ্টেন স্যার, আপনাকে একটু খুশি খুশি লাগছে।
ও ইয়েস, টুডে ইজ নট আ ব্যাড ডে, ফাইনালি উই আর হেডিং সামহোয়্যার।
একটু বুঝিয়ে বলুন স্যার।
আজ সকালে পুলিশ কম্পিউটার চেক করে দেখলাম, বুধবার পৌনে বারোটার সময় ডক্টর আনন্দ শর্মার গাড়ি মিউজিয়ামের উল্টো দিকে পার্ক করা ছিল। অর্থাৎ অরুণ সেঠ ঠিক কথাই বলেছে।
ডক্টর শর্মাকে কি এই ব্যাপারে প্রশ্ন করেছেন স্যার?
হি ইজ ডিনাইং এভরিথিং। ওর বক্তব্য, পুলিশ লাইসেন্স প্লেটের নম্বর টুকতে ভুল করেছে।
সেটা কি একেবারেই অসম্ভব?
পুলিশ শুধু লাইসেন্স প্লেটের নম্বর টোকে না, কি গাড়ি তার কি রং সব কিছুই নোট করে। গাড়িটা কালো মার্সিডিজ, অর্থাৎ ডক্টর শর্মার ঠিক যেমন গাড়ি তাই।
তার মানে ডক্টর শর্মার এটা নিয়ে কোনো এক্সপ্লানেশন নেই, তাই তো?
নো, বাট হি হ্যাজ অ্যানাদার নট দ্যাট বিলিভেবল স্টোরি। ওর গাড়ির অ্যাক্সের চাবি নাকি কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল। ওর বক্তব্য, সেই চাবি দিয়ে ওর অজান্তে নিশ্চয়ই কেউ গাড়িটা চালিয়েছে।
বলেন কি স্যার?
এখানেই শেষ নয়, সেই হারিয়ে যাওয়া চাবি ডক্টর শর্মা নাকি ফেরতও পেয়েছেন। যে গাড়িটা চালিয়েছে সেই চাবিটা গ্লাভ কম্পার্টমেন্টে রেখে চলে গেছে। কি মনে হয়, বিশ্বাসযোগ্য এক্সপ্লেনেশন?
একেবারেই নয় স্যার। আচ্ছা, পৌনে বারোটার সময় ডক্টর শর্মা কোথায় ছিলেন?
উনি তো বলছেন নিজের বাড়িতেই ছিলেন। সাধারণত উনি রোগী দেখে 11:30 সময় বাড়ি আসেন, আর অরুণ সেট আড্ডা দিতে আসে 12 নাগাদ। গল্প করতে করতে একসময় বসে ওরা লাঞ্চ করেন। ওই দিন উনি রেগুলার টাইমেই বাড়ি আসেন, কিন্তু অরুণ সেট না আসায় একা একাই লাঞ্চটা সারেন। তারপর ঘন্টা দুয়েক বাড়িতে বিশ্রাম করে 2 নাগাদ ম্যানহাটনে ওর ক্লিনিকে যান।
অর্থাৎ উনি ওই দিন একাই বাড়িতে ছিলেন, তাই তো স্যার?
এক্স্যাক্টলি, নো উইটনেস টু কনফার্ম দ্যাট, বাট দেয়ার ইজ মোর। ওর ম্যানহাটনের রিসেপশনিস্ট গ্লোরিয়া বেটস এর সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছি, বুধবার 12 একটু আগে বল্লভ শাহ ফোন করেছিলেন। ডক্টর শর্মার নাকি দুপুরে বল্লভ শাহের কাছে যাওয়ার কথা ছিল। অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো, দুপুরে ডক্টর শর্মার এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু উনি সেখানে যাননি। শুধু ওর গাড়িটা কি করে জানি ঠিক সময় সেখানেই গেছে।
মাই গুডনেস স্যার, কিন্তু ওর রিসেপশনিস্ট এটা এতদিন রিপোর্ট করেননি কেন?
ওয়েল, ডক্টর শর্মা যখন ক্লিনিকে আসেন তখন গ্লোরিয়া ফোন আসার কথাটা জানায়। ডক্টর শর্মা কথাটা শুনে খুব অবাক হন, অন্তত অবাক হবার ভান করেন। উনি বলেন গ্লোরিয়া নিশ্চয়ই ভুল শুনেছে, গ্লোরিয়া এমনিতে হয়তো পুলিশকে ঘটনাটা জানাত, কিন্তু অরুণ স্যার দোষ স্বীকার করায় প্রয়োজন বোধ করেনি।
এইবার বুঝলাম স্যার আপনার খুশির কারণটা। গাড়ি যখন ওখানে ছিল তখন অপরচুনিটি তো ছিল, কিন্তু মিনস আর মোটিভ কি ধরতে পারা গেছে স্যার?
মোটিভ তো একটা আছে, এটা ওর মেয়ে সুজাতা আর অরুণ সেটের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি। বল্লভ শাহের ট্রিগারিতে ডক্টর শর্মা স্ত্রীর বিয়ের সমস্ত গয়না বন্ধক রেখে খুইয়েছিলেন, যা টাকা দিয়েও এখন ফেরত পাওয়ার উপায় নেই। ওর স্ত্রী আজীবন সেই শোক ভুলতে পারেনি। অরুণ তার সাক্ষী, তিনি মারা গেছেন গত বছর। মনে হচ্ছে সেই কষ্টের তাড়না ধীরে ধীরে ডক্টর শর্মার অসহ্য হয়ে উঠছিল। মিন্সটা মিসিং মানছি, কিন্তু ওটা তো একটা দড়ি মাত্র।
ক্যাপ্টেন চলে যাওয়ার পর থেকে একেনবাবুকে কেমন জানি নিষ্প্রভ বলে মনে হল। হয়তো কেসটা নিজে সলভ করতে পারেননি বলেই। আমার ধারণা অবশ্য একেনবাবুর জন্যই ক্যাপ্টেন স্টুয়ার্ট এতটা দূরে এগোতে পেরেছেন। কেসটার টার্নিং পয়েন্ট নিঃসন্দেহে অরুণ শেঠের প্রথমে দোষ স্বীকার করে পরে হঠাৎ অস্বীকার করা, যেটা একেনবাবুর সুজাতা সম্পর্কে ইনফরমেশন দেওয়ার জন্যই ঘটেছে। কিন্তু এসব নিয়ে ওকে প্রবোধ দেওয়ার কোনো অর্থই হয় না। লোকাল ইভিনিং নিউজে ডক্টর শর্মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের নিয়ে যাবার খবরটা ছিল, অর্থাৎ ব্যাপারটা এখন আর গোপনীয় কিছু নয়। তবে ফর্মালি ওকে অ্যারেস্ট করা হয়নি। রাত্রে প্রমথ ডিপার্টমেন্টে একটা সেমিনার ছিল। প্রমথ যখন বেরোচ্ছে তখন একেনবাবু বললেন,
আমাকেও স্যার একটু লাইব্রেরিতে যেতে হবে।
ওরা দুজন চলে যেতেই আমি ঘরদোর পরিষ্কার করা শুরু করলাম। কাল সকালে দিলীপ কাপাডিয়া দলবল নিয়ে শুটিং করতে আসছেন, সেটা আবার হচ্ছে আমারই অ্যাপার্টমেন্টে। নিজে প্রমথর অ্যাপার্টমেন্টের ইদানিং যা অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটা ভদ্রস্থ করে তুলতে অন্তত 3-4 দিন তো লেগেই যাবে। 9:30 নাগাদ ক্যাপ্টেন স্টুয়ার্টের ফোন। একেনবাবুকে নিচে ধরতে না পেরে আমার অ্যাপার্টমেন্টেই ফোন করেছেন। একেনবাবু এখানেও নেই শুনে খবরটা আমাকেই দিলেন। ক্যাপ্টেন স্টুয়ার্টের গলায় খুশি খুশি ভাব। ডক্টর শর্মার গাড়ি সার্চ করে ট্রাঙ্ক থেকে নাকি একটা দড়ির বান্ডিল পাওয়া গেছে। যে দড়িটায় ফাঁস দিয়ে বল্লভ শাহকে হত্যা করা হয়েছে সেই দড়িটা নাকি এই বান্ডিল থেকেই কাটা হয়েছিল। দারুণ খবর, মোটিভ আর অপরচুনিটির সঙ্গে এখন মিন্সও পাওয়া গেল। ক্যাপ্টেন স্টুয়ার্টের উৎফুল্ল হওয়ার কারণ বুঝতে এতটুকু অসুবিধা হল না।
আর একটা কথা, একেন্দ্রকে জানিয়ে দিও ফোন কলটা বুধবার 11:30 সময় করা হয়েছিল।
কোন কলটা?
হি উইল আন্ডারস্ট্যান্ড।
ইনফ্যাক্ট প্রশ্নটা করা মাত্র আমারও মনে পড়ল, নিশ্চয়ই ডক্টর শর্মার ক্লিনিকে বল্লভ শাহের ফোনের কথাটাই বলছেন। এদিকে সারাদিন কাজ করে আমার ভীষণ ঘুম পাচ্ছিল, মেসেজটা নিচে রেখে এসেই শুয়ে পড়লাম। দিলীপ কাপাড়িয়া তাঁর দলবল নিয়ে বেশ সকাল সকালই এলেন, সঙ্গে দুটো ভিডিও ক্যামেরা, সাউন্ড রেকর্ডার, নানান সাইজের লাইট, রিফ্লেক্টর, ফিল্টার ইত্যাদি বিভিন্ন সরঞ্জাম নিয়ে। মুহূর্তের মধ্যেই বাইরের ঘরে আর তিল ধারণের জায়গা ছিল না। একেনবাবু রেডি হয়েই ছিলেন, প্রমোদর বকুনি খেয়ে ঘিয়ে কোটটা আজ আর পরেননি, তার বদলে বেঢপ সাইজের ফিকে নীল হাতকাটা একটা সোয়েটার, বোঝাই যায় খুবই আনাড়ি হাতের কাজ। প্রমোদ একটা নির্দয় মন্তব্য করতে গিয়েছিল, ভাগ্যিস করেনি, কথায় কথায় বেরোলো ওটা একেনবৌদির নিজের হাতের বোনা। একেনবাবু বেশ গর্ব গর্ব মুখ করেই সোফায় বসেছিলেন, কফি টেবিলের অন্যদিকে দিলীপ কাপাড়িয়া।
আপনি রেডি?
হ্যাঁ স্যার।
কেউ একজন সাইলেন্সের হুকুম দিলেন, তারপর শুনলাম লাইট, সাউন্ড, ক্যামেরা ইত্যাদি কথা। একেনবাবুরা যেখানে বসেছেন জায়গাটা হঠাৎ আলোয় আলোকিত, যেই চোখে আলো করল একেনবাবু আড়ষ্ট হয়ে চোখ পিটপিট শুরু করলেন। দিলীপ কাপাড়িয়া এত আলোর মধ্যেও সম্পূর্ণ স্বাভাবিক, খুব সহজ ভঙ্গিতে মুনস্টোন মিস্ট্রি ছাড়াও দেশের কয়েকটা কেস নিয়ে বেশ কিছু প্রশ্ন করলেন। প্রাথমিক জড়তা কাটিয়ে একেনবাবু দিব্যি উত্তর দিলেন।
আচ্ছা মিস্টার সেন, আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং কেস কোনটা?
কে জানে স্যার, আমার কাছে কেস মাত্রই ইন্টারেস্টিং। ধরুন এই যে কেসটা করছি সেটা তো নিঃসন্দেহে খুবই ইন্টারেস্টিং।
কোন কেস?
বল্লভ শাহের মৃত্যুর তদন্ত।
ও, ওটা আপনি করছেন?
ঠিক আমি না স্যার, তবে পুলিশকে একটু সাহায্য করছি।
দিলীপ কাপাড়িয়া ক্যামেরার দিকে তাকিয়ে টিভির শ্রোতাদের উদ্দেশ্যে বললেন,
আমাদের দেশে হয়তো অনেকে জানেন না, নিউ ইয়র্কের ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে এক পরিচিত মুখ ছিলেন মিস্টার বল্লভ শাহ। রেস্টুরেন্ট বিজনেসে মিস্টার শাহ মাত্র 8 বছরের মধ্যে অসামান্য সাফল্য লাভ করেছিলেন। এই প্রোগ্রামে ওর একটা পরিচিতি দেবার পরিকল্পনাও আমার ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত শুটিং শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে কোনো এক আততায়ীর হাতে ওর মৃত্যু ঘটে। এই কেসটা সমাধান করতে মিস্টার সেন নিউ ইয়র্ক পুলিশকে সাহায্য করেছেন এবং এর মধ্যেই ডক্টর আনন্দ শর্মা নামে একজন বিশিষ্ট চিকিৎসককে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার বলুন মিস্টার সেন, কেন এই কেসটা আপনার কাছে এত ইন্টারেস্টিং লাগছে?
এতক্ষণে একেনবাবু মনে হল একটু স্বাভাবিক হয়েছেন, ও নর্মাল স্টাইলে ঘাড় ঘসতে ঘসতে বললেন,
কারণ খুব সিম্পল স্যার, আই থিঙ্ক উই কট দ্য রং পার্সন।
রং পার্সন?
হ্যাঁ স্যার, রং পার্সন। আমার বিশ্বাস ডক্টর শর্মা আসল খুনি নন।
That's interesting. Could you explain that?
মানে এই ক্যামেরার সামনে স্যার, আর এটা তো আমার অনুমান, মানে মানে পুলিশের নয়।
Why not? এটা আপনার ইন্টারভিউ, আপনার কথা শোনার জন্যই তো এখানে আসা।
তাহলে ঠিক আছে স্যার বলছি, কিন্তু তার আগে স্যার আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা স্যার, মানুষ মানুষকে খুন করে কেন বলুন তো?
আর ইউ আস্কিং মি?
হ্যাঁ স্যার।
ওয়েল, আমি আপনার মতো ক্রাইম এক্সপার্ট নই, বাট আই ক্যান থিঙ্ক অফ নাম্বার অফ রিজনস। ওটা ক্রাইম অফ প্যাশন হতে পারে, অথবা টাকা, সম্পত্তি, পলিটিক্যাল মোটিভ, রিভেঞ্জ, অনেক কিছুই পেছনে থাকা সম্ভব।
দ্যাটস এনাফ স্যার। এবার খেয়াল করুন স্যার, এই প্রত্যেকটা কারণের পেছনে একটা কমন পয়েন্ট আছে।
আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড।
লেট মি এক্সপ্লেন স্যার। কমন পয়েন্ট হল প্রত্যেকটাই ভিকটিম সংক্রান্ত, অর্থাৎ লোকটাকে হত্যা করা হয়েছে কারণ লোকটার সম্পত্তি কারো হাতে আসবে, পলিটিক্যালি কেউ লাভবান হবে, বা লোকটা কোনো ক্ষতি করেছিল তার প্রতিশোধ নিতে। বুঝতে পারছেন স্যার আমি কি বলতে চাইছি?
আই থিঙ্ক সো, কিন্তু বুঝতে পারছি না আপনার পয়েন্টটা কি।
পয়েন্টে আসছি স্যার, কিন্তু তার আগে কাইন্ডলি আরেকটা প্রশ্নের উত্তর দেবেন, ওই ডক্টর শর্মার খুন করার মোটিভটা কি বলুন তো?
আই ক্যান অনলি স্পেকুলেট মিস্টার সেন। বাজারে গুজব আছে মিস্টার শাহ বহু লোককে ঠকিয়ে ওর বিজনেসটা এত বড় করেছেন। ইট ইজ পসিবল, ডক্টর শর্মা ওর ভিকটিম হয়েছিলেন, এটা সেই ক্ষতির প্রতিশোধ নেওয়া।
ঠিক স্যার, অবশ্যই সেটা হতে পারে, তবে আরেকটা সম্ভাবনাও উপেক্ষা করতে পারছি না।
আরেকটা সম্ভাবনা?
হ্যাঁ স্যার, ধরুন মিস্টার শাহকে যিনি মার্ডার করেছেন তার সঙ্গে মিস্টার শাহের কোনো সম্পর্কই নেই, সেক্ষেত্রে মিস্টার শাহের সঙ্গে কার সম্পর্ক খারাপ বিচার করে খুনি ধরতে গেলে বিরাট ভুল হয়ে যাবে, তাই নয় কি?
বুঝলাম না, কি বলতে চাইছেন?
শুধু দিলীপ কাপাডিয়া নয়, আমিও একেনবাবুর বক্তব্যের কোনো মাথা মুন্ডু খুঁজে পাচ্ছিলাম না।
সেই জন্যেই কেসটা এত ইন্টারেস্টিং স্যার। আমার ধারণা ডক্টর শর্মা অর্থাৎ যাকে খুনি বলে সাজানো হয়েছে তার মৃত্যুদণ্ড বা জেল হলে যার লাভ, তিনি হচ্ছেন আসল হত্যাকারী। বল্লভ স্যার খুন হওয়ার একমাত্র কারণ হল সেটাই।
দাঁড়ান মিস্টার সেন, আপনি কি প্রমাণ করতে পারবেন ডক্টর শর্মার বল্লভ শাহকে মারার কোনো মোটিভ বা কোনো সুযোগ ছিল না, নাকি ওর কোনো অ্যালিবাই ছিল?
না স্যার, কোনোটাই প্রমাণ করতে পারবো না।
তাহলে
মোটিভের ব্যাপারে আপনি একদম রাইট স্যার, কিন্তু অপরচুনিটির ব্যাপারে আমি কিন্তু শিওর নই। আমি যদ্দূর জানি এমন কেউ নেই যে ডক্টর শর্মাকে বুধবার দুপুরে বল্লভ শাহের বাড়িতে ঢুকতে দেখেছে। আছে কি?
ঢুকতে না দেখলেও ডক্টর শর্মার গাড়ি বল্লভ শাহের বাড়ির পাশের রাস্তায় দাঁড় করানো ছিল, তাই না? আর কি প্রমাণের দরকার?
সেটাই তো প্রশ্ন স্যার। আর ব্যাপারটা সত্যি পাজলিং টু মি জানেন, মানে ভেবে দেখুন, নিউ ইয়র্কের মতো শহরে দিনে দুপুরে নো পার্কিং এরিয়াতে গাড়ি দাঁড় করিয়ে কাউকে খুন করতে যাওয়া, পুলিশ তো নির্ঘাত সেটা জানবে, তাই না?
সেটা অস্বীকার করব না, একটু পাজলিং নিশ্চয়ই, তবু আমি বলবো ট্যাক্সি চেপে খুন করতে যাওয়ার থেকে ওটা অনেক নিরাপদ, সেক্ষেত্রে ট্যাক্সি ড্রাইভার একজন প্রত্যক্ষদর্শী হিসেবে থেকে যেত।
এটা স্যার ভুল বলেননি, কিন্তু ডক্টর শর্মা ট্যাক্সিকে বল্লভ শাহের বাড়ির সামনে দাঁড় না করিয়ে এক ব্লক দূরে দাঁড় করাতে পারতেন। আর ট্যাক্সি দিবা কি দরকার ছিল বলুন তো? উনি হাঁটতেই পারতেন, মাত্র তো ছ ব্লকের পথ। শীতের মধ্যে হাঁটতে ইচ্ছে না করলে স্বচ্ছন্দে সাবওয়েও নিতে পারতেন, সেটাই তো পারফেক্ট হতো, তাই না?
বোঝাই যাচ্ছে মিস্টার সেন, উনি আপনার মতো স্মার্ট নন। তাই যদি হতেন তাহলে যে দড়ি গলায় পেঁচিয়ে খুন করেছেন সেই দড়ির বান্ডিলটাই গাড়ির ট্রাঙ্কে ফেলে রাখতেন না, কিংবা বল্লভ শাহের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে খুন করতে যেতেন না। এগুলো অবশ্য গত রাত্রে লোকাল নিউজ চ্যানেলের খবর, সত্যি মিথ্যা আপনারাই ভালো জানবেন।
না স্যার, আপনি ঠিকই বলেছেন, আর সেটাই ট্রুলি পাজলিং। একজন বুদ্ধিমান লোক একসঙ্গে এতগুলো বোকামি করবেন কেন?
অ্যাপারেন্টলি হি ডিড,
সেটাই পুলিশের ধারণা স্যার, কিন্তু আমার ধারণা তারা ভুল পথে এগোচ্ছে।
কেন?
তার দুটো কারণ তো আপনি এক্ষুনি বললেন স্যার, যে দড়ি খুন করতে ব্যবহার করেছেন তার বান্ডিল নিজের গাড়ির ট্রাঙ্কে রেখে দিলেন কেন?
অন্য কোথাও ফেলার হয়তো সুযোগ পাননি।
খুনের পরে তো অনেক ঘন্টা কেটে গেছে স্যার, এতটা সময়ের মধ্যেও
হয়তো খেয়াল করেননি যে বান্ডিলটা পড়ে আছে।
আসল খুনি খুবই সতর্ক লোক স্যার।
কি করে সেটা বুঝলেন?
ওই যে অফিসে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, অর্থাৎ সবসময় তিনি গ্লাভস পরেছিলেন। যিনি এরকম হিসেব করে চলেন তিনি এতগুলো মারাত্মক ভুল করবেন কেন? নো পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করা, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে খুন করতে যাওয়া, দড়ির বান্ডিল গাড়িতেই ফেলে রাখা।
সেটাই তো আপনাকে বললাম, বুদ্ধিমান হওয়া সত্ত্বেও ভুলগুলো করেছিলেন উনি।
এর থেকে অনেক সহজ এক্সপ্লানেশন কিন্তু আছে স্যার জানেন। ডক্টর শর্মা বলেছেন ওর একটা সেট চাবি খোয়া গেছে, সেটা যদি হত্যাকারীর হাতে যায় তাহলে তার পক্ষে দড়ির বান্ডিলটা একসময় ট্রাঙ্কে ঢুকিয়ে দেওয়া মোটেই কঠিন ব্যাপার নয়, তাই না? এমনকি হত্যাকারীর পক্ষে গাড়িটা চুরি করে নো পার্কিং এরিয়াতে পার্ক করে হত্যাকাণ্ডটি সেরে আবার সস্থানে গাড়ি রেখে আসাটাও অসম্ভব নয়, ঠিক কিনা স্যার?
দ্যাটস ননসেন্স, আপনি যা বলছেন তা ডক্টর শর্মার কথা, কিন্তু আমি যদ্দূর শুনেছি পুলিশ অনেক পরীক্ষা করেও ডক্টর শর্মার গাড়ি আর কেউ চালিয়েছে বলে প্রমাণ পাননি। আমি ফরেন্সিক এক্সপার্ট নই বটে, কিন্তু এটা জানি যে কেউ সিটে বসলে তার জামা কাপড়ের সূক্ষ্ম ফাইবার প্রায় সব সময় সিটে লেগে থাকে। অবশ্য আপনি বলতে পারেন খুনি লন্ড্রি থেকে ডক্টর শর্মার জামা কাপড় চুরি করে গাড়িতে বসেছিল।
চেষ্টা সত্ত্বেও দিলীপ কাপাডিয়া তাঁর গলার স্বর থেকে শ্লেষের ভাবটা এড়াতে পারলেন না।
না, আমি কিন্তু সেটা বলবো না। কিন্তু আর একটা সম্ভাবনার কথা ভাবুন স্যার, ডক্টর শর্মার মতো কালো মার্সিডিস তো আরো অনেকেরই আছে, তাই না? এক ইয়ারের একই স্টাইলে তাঁদের যদি কেউ ডক্টর শর্মার গাড়ির যে নম্বর প্লেট তার একটা নকল প্লেট নিজের গাড়িতে লাগিয়ে নেন।
মিস্টার সেন, আপনার এই সম্ভাবনার মধ্যে কিন্তু আমিও পড়ি, তবে আমার বোধহয় দুশ্চিন্তা করাটা উচিত হবে না, কারণ আমি মঙ্গলবার রাত্রে ওয়াশিংটন ডিসিতে যাই, ফিরি বৃহস্পতিবার সকালে। অর্থাৎ মার্ডারের সময় আমি ছিলাম ওয়াশিংটন ডিসিতে।
ইয়েস স্যার, সেটাই আপনি পুলিশকে বলেছেন।
শুধু বলছি তা নয়, পুলিশকে সেখানে যাওয়ার প্লেনের টিকিট, ওয়াশিংটনে হায়াত রিজেন্সি হোটেলের পেমেন্টের রেকর্ড, তাছাড়া ওখানের গাড়ি ভাড়ার রসিদ সবকিছুই দেখিয়েছি। আর হ্যাঁ, ভাড়া গাড়িটা আমি মাত্র 40 মাইল চালিয়েছিলাম, সুতরাং সেটা নিয়ে আমার পক্ষে নিউ ইয়র্কে আসা যে সম্ভব নয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন।
ইউ আর রাইট স্যার, অ্যাবসলিউটলি রাইট। আমার এরকম ভাবে সম্ভাবনাগুলো আলোচনা করা উচিতই হয়নি, তাই তো বলছিলাম স্যার, ক্যামেরার সামনে এসব আলোচনা করা একদম ভুল।
দ্যাটস ওকে, আপনি আপনার সন্দেহের কথা বলছেন, নাথিং রং দিয়ার। ওকে, এবার আসুন আবার আমাদের ইন্টারভিউয়ে ফিরে যাওয়া যাক। আপনার মতে
স্যার, এতটা যখন ধৈর্য ধরে শুনলেন তাহলে আরেকটা সম্ভাবনার কথাও আপনাকে বলে ফেলি, কেমন?
বলুন।
আমি স্যার প্রমথবাবুর কাছে শুনলাম আপনি নাকি সোমবারও ওয়াশিংটন ডিসিতে ছিলেন, সেখান থেকে একটা ফ্লাইট নিয়ে রাত্রে নিউ ইয়র্কে ফিরে এসেছিলেন, আবার সন্ধে ডিসিতে ফিরে যান।
হ্যাঁ, তা এসেছিলাম, তার কারণ শুটিং এর কিছু জিনিসপত্র ফেলে গিয়েছিলাম।
না না, সেটা আমার সমস্যা নয় স্যার, আপনি নিশ্চয়ই কোনো দরকারের জন্যই ফিরে এসেছিলেন। আমার সমস্যাটা না অন্য, আমি বার করার চেষ্টা করছিলাম ঠিক কোন ফ্লাইট নিয়ে আপনি ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলেন, মানে অনেক খোঁজ করেও না আমি সেটা বার করতে পারিনি।
দেয়ার ইজ আ গুড রিজন ফর দ্যাট। শুটিং এর জন্য কিছু ভারী জিনিসপত্র নিতে হবে বলে আমি রোববার আমার ক্যামেরাম্যানের গাড়িতে রাউন্ড নিয়ে ডিসিতে গিয়েছিলাম। ইট কুড হ্যাভ আস্কড মি দ্যাট কোয়েশ্চেন, সহজেই আপনার সমস্যার সমাধান হয়ে যেত।
একদম ঠিক, সেটাই আমি ভেবেছিলাম স্যার, গাড়িতে গিয়েছিলেন। প্রথমে ভেবেছিলাম আপনি নিজের গাড়িতে গিয়েছিলেন, পরে মনে হল অবশ্যই না, তাহলে ওখানে আবার গাড়ি ভাড়া করলেন কেন?
দিলীপ কাপাডিয়া কেমন হতাশভাবে একেনবাবুর দিকে তাকিয়ে আছেন, বুঝতে পারছেন না যে ঠিক কি বলতে চাইছেন একেনবাবু।
আসলে ভাবছিলাম স্যার, এই কদিনের মধ্যেই আপনাকে কতবার ডিসি নিউ ইয়র্ক করতে হল, কম খরচার ব্যাপার তো নয়।
শুনুন মিস্টার সেন, এসব খরচ কিছুই নয়, শুটিংয়ে এক এক দিনে কত খরচ হয় আপনার কোনো ধারণা আছে?
না স্যার, তবে শুনেছি 100-200 কোটি টাকা লেগে যায় একটা সিনেমা বানাতে।
তাহলে আর আপনি মাথা ঘামাচ্ছেন কতবার আমি ডিসি নিউ ইয়র্ক করছি তাই নিয়ে?
এটা ঠিকই বলেছেন স্যার, এইসব ভাবতে ভাবতেই সম্ভাবনাটা আমার মাথায় খেলে গেল।
কোন সম্ভাবনা?
যে কথাটা একটু আগে আপনাকে বলছিলাম স্যার, ডক্টর শর্মা জেলে গেলে কার খুব লাভ হবে।
হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট?
আমি বলতে চাইছি স্যার, উনি জেলে গেলে আপনারই তো সব থেকে বেশি লাভ হবে, তাই না? ভেবে দেখুন স্যার, ডক্টর শর্মা তার অন্য সব বিজনেস গুটিয়ে ইন্ডিয়ান ফাস্টফুডের বিজনেসে নামছেন, তাই তো? এটা অনেকেই জানেন। এদিকে আপনার ফিল্ম কোম্পানির মোটা অংশ হচ্ছে ওর, উনি যদি ওর টাকাগুলো সরিয়ে নেন তাহলে আপনি যে নতুন ফিল্মে হাত দিচ্ছেন তার কি হবে?
দিলীপ কাপাডিয়া এক দৃষ্টি তাকিয়ে রইলেন, কোনো উত্তর দিলেন না।
আমার বিশ্বাস স্যার, ডক্টর শর্মা আপনাকে বলেছিলেন উনি ওর প্রাপ্য অংশ নিয়ে চলে যাবেন, সঙ্গে সঙ্গেই আপনি বুঝতে পেরেছিলেন তাড়াতাড়ি কিছু না করতে পারলে আপনার যুগান্তকারী ছবি তৈরির প্ল্যান বানচাল হয়ে যাবে। আপনি নিশ্চয়ই স্যার নানান জায়গা থেকে ইনভেস্টর খুঁজছিলেন কিন্তু জোগাড় করে উঠতে পারছিলেন না। ডক্টর শর্মা এই প্রজেক্ট থেকে এখন চলে গেলে নতুন কাউকে পাওয়া অসম্ভব হয়ে যেত। আপনি নিশ্চয়ই ডক্টর শর্মাকে বোঝাবার চেষ্টাও করেছিলেন এরকম একটা দুর্দান্ত প্রজেক্ট থেকে চলে না যেতে, কিন্তু ভালো ছবির মর্ম তো তিনি কি করে বুঝবেন বলুন, ওর কাছে আর্ট আর ফুড একই ব্যাপার। এক্সকিউজ মি স্যার,
একেনবাবু টেবিলে রাখা জলের বোতলের ছিপি খুলতে খুলতে বললেন,
লাইটগুলো স্যার সূর্যের আলোকেও হার মানায়। গলাটা একেবারে শুকিয়ে গেছে, একটু ভিজিয়ে নি।
দিলীপ কাপাডিয়ার মুখ রাগে থমথম করছে, কিন্তু একেনবাবু একেবারেই ভাবলেশহীন। ঢকঢক করে আধ বোতল জল খেয়ে বললেন,
ও হ্যাঁ স্যার, যেটা বলছিলাম, আপনাকে এখন এমন একটা কিছু করতে হবে যাতে ডক্টর শর্মা আপনার ফিল্ম কোম্পানি থেকে ওর টাকাগুলো সরাতে না পারেন। তার একটা সহজ উপায় ডক্টর শর্মাকে খুন করা, তাই না? কিন্তু সেটা খুবই রিস্কি, পুলিশের মনে সন্দেহ জাগতে পারে। তখন আপনার মাথায় এই দারুণ আইডিয়াটা এলো, দারুণ আইডিয়া। আপনি এমন একজন লোককে খুন করবেন যার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, কিন্তু ডক্টর শর্মার সঙ্গে তার গণ্ডগোল চলছে, তাই না? এটা কিন্তু ব্রিলিয়েন্ট স্যার, কারণ সবাই ডক্টর শর্মাকেই এই ব্যাপারে সন্দেহ করবে, তাই তো? আর তালে গলে আপনি আপনার সৃষ্টি সম্পূর্ণ করতে পারবেন।
আপনি উন্মাদ, আউটরাইট ক্রেজি।
আমি টেরিয়ে টেরিয়ে সবার রিয়াকশন দেখার চেষ্টা করছি। ক্যামেরাম্যানের চোখ আর ক্যামেরায় নেই। প্রমথ নার্ভাস হয়ে এদিক ওদিক তাকাচ্ছে, শুধু একেনবাবুই একেবারে নির্বিকার। বোতলের বাকি জলটুকু শেষ করে বললেন,
না স্যার, আমি উন্মাদ নই। এবার আপনাকে বলি আপনি কি করলেন। আপনি মোটামুটি জানতেন ডক্টর শর্মা বল্লভ শাহকে ঘৃণা করেন, যদিও কারণটা আপনি পরিষ্কার জানতেন না। হয়তো বল্লভ শাহ একসময় ডক্টর শর্মাকে ঠকিয়েছিলেন, সম্ভবত বিজনেসের জন্য টাকা ধার নিয়ে ফেরত দেননি। মিস্টার শাহ অনেকের ক্ষেত্রে তাই করেছেন। যদি তাই না হবে, তাহলে বল্লভ শাহের পরম শত্রু অরুণ শেঠের সঙ্গে ওর এত বন্ধুত্ব হবে কেন বলুন তো? শুধু তাই নয়, ডক্টর শর্মা হঠাৎ করে ফুড বিজনেসে নামছেন কেন? সেটা কি শুধু টাকার জন্য? না না না, নাকি বল্লভ শাহকে সরাসরি চ্যালেঞ্জ করে ওর ক্ষতি করতে? যাই হোক, আপনার মনে হলো বল্লভ শাহকে খুন করার একটা মোটিভ ডক্টর শর্মার আছে, তাই না? অর্থাৎ ডক্টর শর্মাকে ফাঁসাতে হলে মিস্টার শাহই হলেন খুন হবার উপযুক্ত ক্যান্ডিডেট। এরপর আপনি স্যার খুনের প্ল্যানটা পাকা করতে শুরু করলেন। একটা দুশ্চিন্তা আপনার ছিল, নিউ ইয়র্ক পুলিশ আপনার সাজানো ক্লুগুলো ঠিকঠাক ধরতে পারবে কিনা। ইউ ওয়ান্টেড টু গিভ দ্য পুলিশ অল দ্য হেল্প ইউ কুড, যাতে ডক্টর শর্মা তাড়াতাড়ি ধরা পড়ে যান। কেউ নিশ্চয়ই আমার কথা আপনাকে বলেছিল, সেই জন্যই স্যার আই টু বিকেম আ পার্ট অফ ইয়োর ডকুমেন্টারি। আপনি আমার মধ্যে বল্লভ শাহ সম্পর্কে একটা কিউরিয়াসিটি জাগিয়ে দিলেন, যাতে তার মৃত্যুতে আমিও নিজের থেকে একটা অনুসন্ধান চালাতে শুরু করি। এরপর নিজের একটা অ্যালিবাই তৈরি করার কাজে লেগে গেলেন, যাতে প্রমাণ থাকে খুনের সময় আপনিই বাইরে ছিলেন।
দিলীপ কাপাডিয়ার চোয়াল দেখলাম শক্ত হয়ে গেছে, আর ঠোঁটটা থরথর করে কাঁপছে। বুঝতে পারছিলাম উনি একেবারে ফিউরিয়াস, নিতান্ত ভদ্রলোক বলে এতক্ষণ আত্মসংবরণ করে আছেন।
মিস্টার সেন, আই ওয়ান্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড, যে সব মারাত্মক অভিযোগ আমার বিরুদ্ধে আপনি আনছেন তার কণা মাত্র ভিত্তি নেই। আই ওয়ান্ট ইউ টু উইথড্র দেম রাইট নাও।
সরি স্যার, সেটা তো পারবো না। যদি না আপনি বুঝিয়ে বলেন কেন আপনি প্রথমবার গাড়ি চড়ে গেলেন, কিন্তু প্লেনে রিটার্ন টিকিট কেটে মিস্টার শাহ খুন হবার দুদিন আগে এসেই সেদিনই ঘণ্টাখানেক বাদে ফিরে গেলেন, ওখানে গিয়েই আবার হোটেলে চেক ইন করে গাড়ি ভাড়া করলেন, ওয়াই স্যার?
দিলীপ কাপাডিয়ার এতক্ষণে খেয়াল হল যে ক্যামেরা অন রয়েছে। কাট বলে উঠে দাঁড়িয়ে একেনবাবুকে বললেন,
কাট। মিস্টার সেন, আমি এতক্ষণ ভাবছিলাম আপনার বিরুদ্ধে মানহানির মামলা আনব কিনা, কিন্তু তারপর ভাবলাম তাদের জিতে আমার কি লাভ। আপনার ব্যাংক ব্যালেন্সের অবস্থা যদি আপনার জামা কাপড়ের মতো হয়, তাহলে ক্ষতিপূরণ হিসেবে আমার কানা কড়িও জুটবে না। ইট উইল বি আ ওয়েস্ট অফ টাইম, বাট লেট মি টেল ইউ, চাইলে আপনাকে একটা কেন দশটা কারণ দেখাতে পারি কেন আমি রিটার্ন টিকিট কেটে এসেছিলাম, কিন্তু আপনার এই অবাস্তব অভিযোগের কোনো উত্তর আমি দেব না, বিকজ ইট ইজ টোটালি ইনসেইন।
আপনি নিশ্চয়ই স্যার অনেক কারণ দেখাতে পারেন, তবে দুটো কারণ আমি অনুমান করতে পারি, যদিও সে দুটো আপনি বলবেন না। আপনি একটা দড়ি থেকে একটা টুকরো কেটে রেখে বাকি বান্ডিলটা সঙ্গে এনেছিলেন, সেই সঙ্গে এনেছিলেন একটা গাড়ির নিউ ইয়র্ক স্টেটের নাম্বার প্লেট। ডিসিতে সেটা বানিয়েছিলেন আপনার চেনা জানা সিনেমার কোন প্রপ মেকারকে দিয়ে। কেন এনেছিলেন সেটা স্যার বলি?
কেন নয়, এতটাই যখন বানাতে পারলেন ওটাও বলুন।
প্লেন থেকে নেমেই আপনি সোজা আপনার বাড়িতে গিয়ে আপনার নিজের গাড়ির নাম্বার প্লেট সরিয়ে ডিসি থেকে নিয়ে আসা নাম্বার প্লেটটা লাগালেন। ওটা ছিল ডক্টর শর্মার গাড়ির নাম্বার। এবার দড়ির বান্ডিলটা নিয়ে ডক্টর শর্মার গাড়ির ট্রাঙ্কে সেটা রাখলেন। আপনি জানতেন ডক্টর শর্মার গাড়ি কোথায় থাকে, আর তার এক সেট চাবি আগে থেকেই আপনি চুরি করে রেখেছিলেন। কাজটা সেরে চাবিটা গ্লাভ কম্পার্টমেন্টে ফেলে দিয়ে আপনি ডিসিতে ফিরে গেলেন।
চমৎকার গল্প, কিন্তু তাও তো ফাঁক রয়ে গেল। যেদিন খুনটা হল সেদিন তো আমি ডিসিতে ফিরেছি, তারপরের দিন?
সেটাই আমি ভাবছিলাম। তখন হঠাৎ মনে হল স্যার, সেক্ষেত্রে আপনার অফিস থেকে খুনের দিন কে ফোন করেছিলেন ডক্টর শর্মার অফিসে? ফোন যে করা হয়েছিল আমি জানি স্যার, আপনার অফিসে লাস্ট কল ডায়াল্ড বাটনে ভুল করে টিপে আপনার মার্লিন ফোনের ডিসপ্লেতে যে নাম্বারটা পেয়েছিলাম সেটা কি ছিল জানেন? সেটা ছিল 2627424। কি করব স্যার, ফটোগ্রাফিক মেমোরি তো, নম্বরগুলো সবসময় চোখের সামনে ভাসে। পুলিশ চেক করে জানিয়েছে নাম্বারটা ডক্টর শর্মার ফোনের। যিনি ফোন করেছিলেন ডক্টর শর্মার সেক্রেটারিকে তিনি বল্লভ শাহ বলে পরিচয় দিয়েছিলেন। এইখানে স্যার অঙ্কটা মিলছে না। ফোন করা হয়েছে আপনার অফিস থেকে, আমি নিজের চোখে তার প্রমাণ পেয়েছি। ফোনটা গেছে ডক্টর শর্মার অফিসে, কখন সেই সময়টাও পুলিশ চেক করে জেনেছে, অথচ আপনি তখন ডিসিতে। কি অদ্ভুত ব্যাপার, তাই না স্যার?
এবার দিলীপ কাপাডিয়ার মুখ ফ্যাকাশে মেরে গেছে।
কিন্তু আমি তো তখনও ডিসিতে। পরের দিন আমি চেক আউট করি হোটেল থেকে, গাড়ি রিটার্ন করি, তারপর নিউ ইয়র্কে ফিরে আসি ক্যামেরাম্যানের গাড়িতে। পুলিশ ট্রেনের রেকর্ড চেক করে দেখাতে পারে।
কিন্তু অন্যভাবেও তো যাতায়াত করা যায় স্যার, খুব দ্রুত গতিতেই। সেটাই আপনি করেছিলেন ট্রেন ধরে। খুনের দিন সকালে ট্রেনে করে বাড়ি এসে নিজের গাড়ি পার্ক করলেন বল্লভ স্যার অফিসের সামনে নো পার্কিং জোনে। গাড়ি থেকে নেমে ওর অফিসে গিয়ে অতর্কিতে বল্লভ স্যারকে আক্রমণ করে গলায় দড়ি পেঁচিয়ে ভদ্রলোককে খতম করতে বেশি সময় আপনার কিন্তু লাগেনি স্যার। বেরিয়ে এসে ইতিমধ্যে দেখলেন গাড়িতে পুলিশের টিকিটও পেয়েছেন। ব্যাস, মিশন অ্যাকমপ্লিশড। গাড়ি নিয়ে বাড়িতে গিয়ে গাড়ি থেকে ডক্টর শর্মার ভুয়ো নাম্বার প্লেটটা সরিয়ে নিজের আসল নাম্বার প্লেটটা লাগালেন। তারপর সেই ভুয়ো নাম্বার প্লেটটা নিয়ে আবার ট্রেনে করে ফিরে গেলেন ডিসিতে। এটাও তো আপনি করে থাকতে পারেন, তাই না স্যার? যা বললাম সেগুলো কিন্তু পুলিশ নানাভাবেই চেক করতে পারবে। আজ আমার ইন্টারভিউ আর হবে না স্যার, আপনি শুটিংয়ের জন্য যন্ত্রপাতি প্যাক করতে বলুন। ক্যাপ্টেন স্টুয়ার্ট আসছেন আপনাকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যাবার জন্য।
দিলীপ কাপাডিয়া কিন্তু স্ট্র্যাটেজিতে ভুল করেছেন আপনাকে ইনভলভ করে, কিন্তু আপনিও মশাই স্ট্র্যাটেজিতে একটা ব্লান্ডার করেছেন।
কোথায় স্যার?
আপনার ডকুমেন্টারিটা শেষ হবার পর মিস্টার কাপাডিয়াকে ধরিয়ে দেওয়া আপনার উচিত ছিল, তাহলে দূরদর্শনে আপনার ইন্টারভিউটা অন্তত সবাই দেখতে পেত।
কথাটা ভুল বলেনি স্যার, আমি আবার বড়াই করে আমার ফ্যামিলিকে টিভির কথাটা লিখে ফেলেছি।
অর্থাৎ আপনার কপালে অনেক দুঃখ আছে।
তাই একটু আছে স্যার। না, এই অ্যাঙ্গেল থেকে সত্যি কিন্তু আমি একদম চিন্তা করিনি।
সেটাই তো আপনার সমস্যা, অলওয়েজ থিঙ্কিং থিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। আপনার প্ল্যানটা আগে ভাগে আমাকে জানালে উপদেশটা সময় মতো পেতেন।
সমাপ্ত হল একেন বাবু সিরিজের কাহিনী ম্যানহ্যাটনে মিস্ট্রি মার্ডার। কাহিনী সুজন দাশগুপ্ত, একেন বাবুর চরিত্রে সুমিত সমাদ্দার, বাপির চরিত্রে ছিলাম আমি অনুভব, প্রমথর চরিত্রে ছিল রণদীপ, দিলীপ কাপাডিয়ার চরিত্রে ছিল কৌশিক, অরুণ শেঠের চরিত্রে ছিল রণিত, ডক্টর আনন্দ শর্মার চরিত্রে ছিল লিও, অবিনাশের চরিত্রে ছিল অর্ণব, মিসেস কাপাডিয়ার চরিত্রে ছিল পাপিয়া, মিশেল ব্রিঙ্কলির চরিত্রে ছিল বর্ণিশা, রিক্স রিডের চরিত্রে ছিল রিতম, সুজাতা শাহর চরিত্রে ছিল খুশি এবং ক্যাপ্টেন স্টুয়ার্টের চরিত্রে ছিল পার্থ। শব্দগ্রহণ এবং বিশেষ সহযোগিতায় ছিল লিও, আবহ সৃষ্টি এবং স্পেশাল এফেক্টসে ছিল ম্যাক্স ওরফে ইন্দ্র। নাট্যরূপ ও নির্দেশনায় ছিলাম আমি অনুভব এবং রক্তিম। একেনবাবুর থিমটা বানিয়েছে সৌরভ ভট্টাচার্য এবং পোস্টার ডিজাইন করেছে ঋদ্ধিরাজ। তাহলে কেমন লাগলো আমাদের সমগ্র উপস্থাপনা জানাও কমেন্ট করে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, সবার সঙ্গে প্লিজ শেয়ার করে নাও, আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ করে দাও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দাও, যাতে আমাদের নতুন গল্পের সমস্ত আপডেটস তোমাদের কাছে ঠিকভাবে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাইকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সবার পুজো খুব ভালো কাটুক। নমস্কার, দেখা হচ্ছে আগামী সপ্তাহে।